ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা, অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবারে বেলা 11টা। আজ আমাদের মূল অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে রিপোর্ট মতিউর রহমান চৌধুরীর।
নাগরিক সমাজের প্রতিনিধিরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধর্মের ব্যবহার ও সাম্প্রদায়িকতা নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন।
ঢাকা থেকেই রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন নিজেদের ভোটের অধিকার রক্ষার লক্ষ্যে সারা দেশে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
কলকাতা রিপোর্ট রয়েছে পরমাশিস ঘোষ রায়ের।
স্কুলে শিশুদের যৌন হেনস্থা রুখতে একগুচ্ছ নির্দেশিকা জারি করল কলকাতা হাইকোর্ট।
তবে সবার আগে রয়েছেন আনিস আহমেদ বিশ্ব সংবাদ নিয়ে।
ধন্যবাদ। বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স পাপুয়া নিউ গিনিতে আঞ্চলিক অর্থনৈতিক ফোরামে তাইওয়ানের প্রতিনিধি মরিস চাংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠকের পর আজ শনিবার সফররত সাংবাদিকদের বলেছেন যে যুক্তরাষ্ট্র তাইওয়ান রিলেশনস অ্যাক্ট এবং ওয়ান চায়না পলিসি অর্থাৎ এক চীন নীতি অব্যাহত রাখবে। পাপুয়া নিউ গিনির পোর্ট মরিস বাইতে এপেক বা এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতার শীর্ষ সম্মেলনের পার্শ্ব বৈঠকে চাংয়ের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এটি হচ্ছে বেশ কয়েক বছরের মধ্যে কোনো উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সমাবেশে যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ নেতার সঙ্গে তাইওয়ানের প্রতিনিধির একান্ত আলোচনা। আমেরিকান কর্মকর্তারা বলছেন যে অ্যাপেকের এই বৈঠকে যোগদানকারী চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পেন্সের পৃথক কোনো দ্বিপাক্ষিক বৈঠক করার পরিকল্পনা নেই। এটি হচ্ছে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় নীতির প্রকাশ। চীন দাবি করে যে গণতান্ত্রিকভাবে স্বায়ত্তশাসিত তাইওয়ান হচ্ছে তাদেরই অঞ্চল। বিশ্লেষকরা বলছেন যে যুক্তরাষ্ট্র তাইওয়ান সম্পর্কে জোরালো করার মানে এ নয় যে এতে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে কোনো রকম বিরক্তি দেখা যাবে। ওয়াশিংটনের এক চীন এবং চীনের ও এক চীন নীতির অর্থ হচ্ছে এই যে যুক্তরাষ্ট্র, চীন ও তাইওয়ান উভয়ের মধ্যেই শান্তিপূর্ণভাবে ভবিষ্যতে একটি নিষ্পত্তিতে পৌঁছানোর সম্ভাবনা খোলা রাখছে। পেন্স বলেন যে তাদের সঙ্গে আলোচনার বিষয় ছিল অর্থনীতি। তারা তাদের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদন বিবেচনার জন্য যুক্তি তুলে ধরে এবং পেন্স তাদের নিশ্চয়তা দেন এই আগ্রহের বিষয়টি তিনি ওয়াশিংটনে নিয়ে যাচ্ছেন। এক টুইট বার্তায় তাইওয়ান সরকার বলেছে যে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যকার এই আলোচনা সামগ্রিক প্রবৃদ্ধি এবং ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণের মাধ্যমে আঞ্চলিক সম্পর্ককে আরও দৃঢ় করবে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা বা এপেকের শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পরস্পর বিরোধী অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। পেন্স অ্যাপেকের সদস্যদের বিদেশি ঋণ গ্রহণের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, এতে আপনাদের সার্বভৌমত্ব বিঘ্নিত হতে পারে। তিনি অ্যাপেক সদস্যদের তাদের নিজেদের স্বার্থ এবং নিজেদের স্বাধীনতা রক্ষার আহ্বান জানান আর বলেন, ঠিক আমেরিকার মতোই আপনারা আপনাদের দেশকে সর্বোচ্চ স্থান দেন। তিনি বলেন, ভারতীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এখন সবচাইতে জোরালো। শি ওই শীর্ষ বৈঠকে তার যুগান্তকারী উদ্যোগ বেল্ট অ্যান্ড রোডের কথা বলেন, যার লক্ষ্য হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং আফ্রিকার সঙ্গে ভূমি ও সমুদ্রপথে বিস্তৃত যোগাযোগকে আরও উন্নত করা। শি বলেন, এই বেল্ট রোড তৈরির পেছনে কোনো ভূ রাজনৈতিক উদ্দেশ্য নেই। শি আরও বলেন, এতে কাউকেই বাদ দেওয়া হয়নি, সদস্য যারা নন তাঁদেরকেও নয় এবং এটি কোনো রকম ফাঁদও নয় যেমনটি কেউ কেউ বলে থাকেন। পেন্স অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গেও বৈঠক করেছেন। পেন্স প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোকে অস্ট্রেলিয়ার নতুন করে সহায়তা প্রদানের ব্যাপারে মরিসনের সাম্প্রতিক ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। দুই নেতা ঘোষণা করেন যে এই দুই দেশ পাপুয়া নিউ গিনির মানস দ্বীপে একটি নৌঘাঁটি তৈরি করবে। বাংলাদেশের অন্যতম সরকার বিরোধী রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন নিজেদের ভোটের অধিকার রক্ষার লক্ষ্যে সারা দেশে ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার বিকেলে ঢাকায় জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট আয়োজিত আইনজীবীদের সমাবেশে এমন আহ্বান জানান তিনি। আমাদের ঢাকার সংবাদদাতা জহুরুল আলম জানাচ্ছেন বিস্তারিত।
ডক্টর কামাল হোসেন বলেন, বর্তমান সরকার জোর করে 5 বছর ক্ষমতায় আঁকড়ে আছে। 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচনের পর সরকার কর্তৃক আদালতে শিগগিরই নির্বাচনের প্রতিশ্রুতি দেবার কথা উল্লেখ করে তিনি বলেন, এটা ছিল ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের সাথে ভাওতাবাজি। সকালে ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা টাঙ্গাইল জেলার সন্তোষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 42তম মৃত্যুবার্ষিকীতে তার মাজার জিয়ারত করেন। পরে ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন সাংবাদিকদের বলেন,
ভাসানী আমাদেরকে প্রেরণা যোগাবেন সব আন্দোলনে এবং নির্বাচন আদায় করার জন্য এবং নির্বাচনে জয়ী হওয়ার জন্য।
তিনি বলেন, নির্বাচনকে ঘিরে চলমান সংকট আন্দোলনের মাধ্যমে সমাধান করা হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের নির্বাচন এবং অসাম্প্রদায়িক নীতি বজায় রাখা সম্পর্কে একটি প্রতিবেদন শুনবেন আজই বিশ্ব সংবাদের পর। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলে সেফটি অ্যান্ড সিকিউরিটি মনিটরিং কমিটি তৈরি করতে হবে, নিয়োগ করতে হবে কাউন্সিলের, স্কুলে রাখতে হবে সাজেশন বক্সও। স্কুলে শিশুদের যৌন হেনস্থা রুখতে এমনই একগুচ্ছ নির্দেশিকা জারি করল কলকাতা হাইকোর্ট। রিপোর্টটি পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
কলকাতা হাইকোর্টের বিচারপতি নাদিরা পাথেরিয়া জানিয়েছেন, অবিলম্বে স্কুলগুলিতে আদালতের নির্দেশিকা কার্যকর করতে হবে রাজ্য সরকারকে। শিশুদের যৌন হেনস্থা রুখতে স্কুল কর্তৃপক্ষ পদক্ষেপ করছে কিনা তা দেখার জন্য একটি নোডাল বডি গঠনেরও নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ করা যেতে পারে গত বছরের ডিসেম্বর মাসের ঘটনা, দক্ষিণ শহরতলি জিডি বিড়লা স্কুলের 4 বছরের এক শিশুকে যৌন হেনস্থার অভিযোগে উত্তাল হয়েছিল শহর। ঘটনায় স্কুলেরই 2 শিক্ষককে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই ঘটনার প্রেক্ষিতেই সমস্ত স্কুলে শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রয়েল। বিষয়টি খতিয়ে দেখার জন্য আইনজীবী ফিরোজ এডুলজিকে আদালত বান্ধব নিয়োগ করেন হাইকোর্টের বিচারপতি নাদিরা পাথেরিয়া। শহরের স্কুলগুলিতে শিশুরা ঠিক কতটা নিরাপদ তা খতিয়ে দেখে হাইকোর্টের রিপোর্ট জমা দেন তিনি। সেই রিপোর্টের ভিত্তিতে স্কুলে যৌন হেনস্থা রুখতেই একগুচ্ছ নির্দেশিকা জারি করল কলকাতা হাইকোর্ট বলে খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
কলকাতা মহানগরীর বহুতল ভবনে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ছড়ালো আতঙ্ক। কলকাতার সবচেয়ে উঁচু 62-তলা বিল্ডিং, যার নাম দি 42, সেই বহুতল বিল্ডিংয়ের 8, 9 এবং 10 তলায় আগুন লেগে যায়। আগুন নেভাতে তৎক্ষণাৎই ঘটনাস্থলে পৌঁছে দমকলের 3টি ইঞ্জিন। জানাচ্ছেন কলকাতা থেকে আবারও পরমাশিস ঘোষ রায়।
কলকাতার পার্ক স্ট্রিট এলাকার 42 চৌরঙ্গি রোডে নির্মীয়মান বিল্ডিংয়ে শনিবার বিকেলে কাজ চলছিল, যে কারণে বিল্ডিংয়ের বাইরে নেট লাগানো ছিল। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, ঝালাইয়ের ফুলকি থেকে কোনোভাবে সেই নেটে আগুন লেগে যায়। 8 এবং 9 তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে 10 তলাতেও। তবে নির্মীয়মান বিল্ডিং হওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। স্থানীয়রাই প্রথমে বহুতলে আগুন দেখতে পান, সঙ্গে সঙ্গে তারা বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষীদের খবর দেন। এরপর তারাই আগুন নেভানোর চেষ্টা করেন। বিল্ডিংয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করতে থাকেন তারা। এরপর আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 3টি ইঞ্জিন। আপাতত আগুন নিয়ন্ত্রণে। দমকল কর্মীরা যদিও জানাচ্ছেন, দা 42-এর উপরের তলায় আগুন লাগায় তা নেভাতে বিশেষ সমস্যা হয়নি, কিন্তু ঠিক কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়া দাবানলের ধ্বংসাবশেষ নিজের চোখে দেখতে এবং যাদের জীবনে এর প্রতিকূল প্রভাব পড়েছে তাদের সঙ্গে দেখা করতে আজ শনিবার ক্যালিফোর্নিয়া যাচ্ছেন। ক্যালিফোর্নিয়ার বিদায়ী এবং নবনির্বাচিত গভর্নর দ্বয় জেরি ব্রাউন এবং লেভিন নিউসম ওই রাজ্যের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে এই ধ্বংসযজ্ঞের জরিপ নিতে ট্রাম্পের সঙ্গে যোগ দেবেন। এই সফরে সপ্তাহখানেক আগেই ট্রাম্প গোড়াতে এই দাবানলের জন্য ক্যালিফোর্নিয়ার কর্মকর্তাদের দায়ী করেছিলেন এবং কেন্দ্রীয় সরকারের অর্থ প্রদান থামিয়ে রাখার হুমকি দেন। তাঁর ওই টুইট বার্তায় ক্যালিফোর্নিয়ার খরা অবস্থার কথা তিনি উল্লেখ করেননি। অনেক বিজ্ঞানী বলছেন যে এই খরাই হচ্ছে জলবায়ু পরিবর্তনের লক্ষণ। ওই অঙ্গরাজ্যের কর্মকর্তারা বলছেন যে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচাইতে মারাত্মক দাবানল, যাতে নিখোঁজ লোকের সংখ্যা 1,000-এরও বেশি এবং এতে প্রাণ হারিয়েছেন 71 জন। এ সম্পর্কে আমাদের ক্যালিফোর্নিয়া সংবাদদাতার সঙ্গে সহায়তাকারী দুটি প্রতিষ্ঠানের 2 প্রতিনিধির আলোচনা শুনবেন বিশ্ব সংবাদের পর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বলেছেন যে CIA-র সেই রিপোর্ট সম্পর্কে তাকে অবহিত করা হয়নি এখনও, যাতে বলা হয়েছে সৌদি সাংবাদিক খাশোগজির হত্যার আদেশ দিয়েছিলেন স্বয়ং যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে ট্রাম্প বলেন তাকে আজ দিনে আরও পরের দিকে এ ব্যাপারে অবহিত করা হবে। ক্যালিফোর্নিয়ার ফ্লাইটে ওঠার আগে হোয়াইট হাউসের সংবাদদাতাদের ট্রাম্প বলেন, আমরা CIA এবং আরও অনেকের সঙ্গেই কথা বলব, সেটা আমি বিমানে বসেই করব, আমি পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর সঙ্গেও কথা বলব। দি ওয়াশিংটন পোস্ট পত্রিকা শুক্রবার প্রথম সিআইএ এর মূল্যায়ন প্রকাশ করে যা সৌদি আরবের বক্তব্যের বিরোধী। সে দেশের শীর্ষ সরকারি কৌঁসুলি এর একদিন আগেই সাংবাদিক জামাল খাশোগজির হত্যার সঙ্গে যুবরাজকে সংশ্লিষ্টতা থেকে রেহাই দেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে সিআইএ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে সৌদি আরবে 15 জন চর সৌদি সরকারের বিমানে করে ইস্তাম্বুলে এসে সৌদি কনসুলেটে খাশোগজিকে হত্যা করে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। বাংলাদেশে নাগরিক সমাজের প্রতিনিধিরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধর্মের ব্যবহার এবং সাম্প্রদায়িকতা নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা মসজিদ, মন্দির, গির্জা এবং প্যাগোডা সহ ধর্মীয় উপাসনালয়গুলোকে নির্বাচনী কর্মকাণ্ডের বাইরে রাখার তাগিদ দিয়েছেন। অসাধারণ এই বিষয়টি উপজীব্য করে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
নাগরিক সমাজের প্রতিনিধিরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধর্মের ব্যবহার ও সাম্প্রদায়িকতা নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা মসজিদ, মন্দির, গির্জা ও পেকোটা সহ ধর্মীয় উপাসনালয়কে নির্বাচনী কর্মকাণ্ডের বাইরে রাখার তাগিদ দিয়েছেন। শনিবার রাজধানীর সিদ্ডাপ মিলনায়তনে নাগরিক সমাজের আয়োজনে জাতীয় নির্বাচন সংখ্যালঘুদের নিরাপত্তা শীর্ষক এক গুলটেবিল আলোচনায় তারা এই মত দেন। মানবাধিকার কর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে পরে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
নির্বাচন যখন চলে এবং নির্বাচন পরবর্তী সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতনের মাত্রাটা অনেক বেশি বেড়ে যায়, সেটার একটা সাংঘাতিক রকম প্রকট রূপ আমরা দেখতে পাই। প্রশাসন এবং পুলিশ তারা যদি আসলে নিরপেক্ষ না হয়, তারা যদি আসলে প্রতিটি মানুষের সম অধিকারে বিশ্বাসী একটা মনোভাব নিয়ে এই কাজগুলি সমাধা করার চেষ্টা না করেন, তাহলে আমরা আশা করতে পারি না যে সংখ্যালঘু সম্প্রদায় তাদের ভোটের অধিকারটা আসলে সহজভাবে নিরাপদভাবে প্রয়োগ করতে পারবেন।
নিজেরা করির সমন্বয়ক খুশি কবির বলেন, যেসব রাজনৈতিক দলের সদস্যরা সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতন করেছে তাদের মনোনয়ন দেওয়া যাবে না। তিনি বলেন, নির্বাচনের দল দেখে নয়, বরং যেসব প্রার্থী সংখ্যালঘুদের পাশে থাকবে তাদেরকে ভোট দিতে হবে। ভোটের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, দেশের প্রায় শতকরা 12 ভাগ ভোটার সংখ্যালঘু সম্প্রদায়ের, এরপরও কোনো রাজনৈতিক দলই তাদের অধিকারের বিষয়ে সচেতন নয়। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ALRD-র নির্বাহী পরিচালক শামসুল হুদা। তিনি বলেন, রাজনৈতিক দলকে অঙ্গীকার করতে হবে যে সকল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ রয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া যাবে না। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন শুক্রবার বিকেলে রোহিঙ্গা বিষয়ক থার্ড কমিটির বিশেষ বৈঠক শেষে কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার সঙ্গে। ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আমাদের নিউ ইয়র্ক সংবাদদাতা আকবর হায়দার কিরণ তার সঙ্গে কথা বলেন।
কথা বলছি রোহিঙ্গা বিষয়ে, আজকেই আমরা কথা বলছি জাতিসংঘে নিযুক্ত মাননীয় রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের সাথে। কথা বলছি রোহিঙ্গা বিষয়ে, আজকেই জাতিসংঘে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা হয়েছে, থার্ড কমিটির মিটিং বলে এটাকে। আমরা তার কাছে জানতে চাইব ব্যাপারটা কি।
ধন্যবাদ আপনাকে এবং আপনার শ্রোতাদেরও ধন্যবাদ আমাদের বাংলাদেশের অবস্থানের প্রতি নজর রাখার জন্য। আজকে জাতিসংঘের তৃতীয় কমিটি বলে সেখানে কান্ট্রি স্পেসিফিক রেজলিউশনস গৃহীত হয়। তো সেখানে জাতিসংঘে যে মিয়ানমারের যে মানবাধিকার সিচুয়েশন বা অবস্থা সেটার উপরে একটা রেজলিউশন ছিল। তো সেই রেজলিউশনে ভোটের মাধ্যমে গৃহীত হয়েছে এবং 135টি দেশ ব্যাপারে পক্ষে ভোট দিয়েছে, অর্থাৎ মিয়ানমারের যে সিচুয়েশন সেটার ব্যাপারে কনসার্ন ব্যক্ত করে। আর 10টি দেশ ভোট বিপক্ষে দিয়েছে এবং 26টি দেশ ভোটদানে বিরত থেকেছে। তো এই রেজলিউশনের মাধ্যমে যেটা বলা হচ্ছে যে বর্তমানে যে পরিস্থিতি আছে সেটা কীভাবে আরও উন্নত করা যায়, বিশেষ করে অ্যাকাউন্টেবিলিটি, যে যারা নাকি এই ধরনের ঘৃণ্য যে সমস্ত অপরাধ, মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের ব্যাপারে অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠার ব্যাপারে কিছু এখানে ইন্ডিকেশনস আছে এই রেজলিউশনে। তাছাড়া গত বছরে যে রেজলিউশনটা ছিল সিমিলার রেজলিউশন, যেটা 135 ভোটে গৃহীত হয়েছিল গত বছর, 135-10 এবং 26, তো সেই রেজলিউশনে জাতিসংঘের মহাসচিবের একজন বিশেষ দূত বা স্পেশাল এনভয়ের পদটি ক্রিয়েট করা হয়েছিল। তো উনি এখন কাজ শুরু করেছেন এবং ওনার হাতকে শক্তিশালী করার বিষয়টিও এই রেজলিউশনে রয়েছে। এবং সুতরাং সব মিলিয়ে এই রেজলিউশনটি সহায়তা করবে বলে আমরা মনে করি, যে রিপ্যাট্রিয়েশন যে প্রসেস যেটা শুরু করতে যাচ্ছি আমরা বা শুরু হওয়ার কথা ছিল গতকাল কিন্তু হয়নি, সেই প্রসেসটা যাতে আরও বেগবান হয় সে ব্যাপারে আমরা আশা করছি এই রেজলিউশনটা কাজ করবে।
আমরা সবাই জানি যে জাতিসংঘের ইচ্ছে থাকা সত্ত্বেও বা বাংলাদেশ সরকারের ইচ্ছে থাকা সত্ত্বেও মায়ানমারের সাথে এই ব্যাপারে কথাবার্তা বা চুক্তি হয়েছে, কিন্তু তারপরেও যেভাবে যে পরিস্থিতি সেভাবে তো মানে কোনো রোহিঙ্গাই যেতে চান না, তা ওদেরকে কিন্তু কোনোভাবেই জোর করে তো পাঠানো যায় না। কাজেই মানে বাংলাদেশ এই ব্যাপারটাকে অত্যন্ত সিরিয়াসলি হ্যান্ডেল করছে এবং অত্যন্ত মানবিকভাবে করছে। আপনি এই বিষয়ে আর কি বলবেন?
ধন্যবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সকলেই জানেন যে বাংলাদেশ মিয়ানমারের সাথে ইন গুড ফেইথ আমরা নেগোসিয়েট করছি এবং আমাদের অ্যারেঞ্জমেন্টস ফর রিপ্যাট্রিয়েশন আমরা সইও করেছি, এবং সেই অনুযায়ী গতকাল অর্থাৎ 15 নভেম্বর প্রথম ব্যাচ অফ রোহিঙ্গাসদের ফিরে যাওয়ার কথা, প্রত্যাবর্তনের কথা, এবং সেই দিক থেকে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে একটি রোহিঙ্গা পরিবারকেও আমরা খুঁজে পাওয়া যায়নি যারা নাকি আপনার স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যাবে বা রাখাইন প্রদেশে ফিরে যাবে। তো এই অবস্থায় জোরপূর্বক ফিরে যাওয়ার যে বিষয়টি বিভিন্ন জায়গায় উঠে এসেছে সেটা আমরা আবারও পুনর্ব্যক্ত করতে চাই, যে বাংলাদেশ সরকার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যেই মহানুভবতার পরিচয় দিয়ে এদেরকে জায়গা দিয়েছেন ইন দ্য ফার্স্ট প্লেস, সুতরাং আমরা এদেরকে জোরপূর্বক ফেরত দেওয়ার এটার কোনো প্রশ্নই আসে না, এবং আমরা তখনই এই ফেরত দেওয়ার প্রক্রিয়াটা আমরা আশা করি যে শুরু হবে যখন মিয়ানমারের অভ্যন্তরে বা রাখাইন প্রদেশে যে আমরা বলছি যে কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার বা এনভায়রনমেন্ট সৃষ্টি যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে। এবং সেই জন্য আমরা মনে করি যে এই রেজলিউশনটিও একটা ভূমিকা রাখবে, কারণ এই রেজলিউশনে অ্যাকাউন্টেবিলিটির কথা বলা আছে, অর্থাৎ যারা এই সমস্ত ঘৃণ্য অপরাধ করেছে তাদের এক ধরনের বিচারিক প্রক্রিয়ার মধ্যে আনার ব্যাপারটা রয়েছে। এবং আমরা মনে করি যে সেটার মাধ্যমে এই যারা উডবি রিটার্নি আছে তাদের মধ্যে একটা আস্থা ফিরে আসবে বা তাদের মধ্যে একটা সাহস সঞ্চারিত হবে এবং তারা তখন ফিরে যেতে স্বেচ্ছায় ফিরে যেতে আগ্রহী হবে। তো সুতরাং এসব মিলিয়ে আমরা আশা করছি যে জাতিসংঘ এবং এর যে সমস্ত অন্য অঙ্গ সংগঠন রয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় সকলে চাপ সৃষ্টি করবে মিয়ানমারের উপরে, যাতে করে তারা আরও সচেষ্ট হয় এই কন্ডিউসিভ এনভায়রনমেন্ট বা কন্ডিউসিভ কন্ডিশনস ফিরিয়ে আনতে, যাতে করে এই রোহিঙ্গারা তাদের নিজ নিজ আবাসভূমিতে ফিরে যেতে পারে স্বেচ্ছায় এবং উইথ ডিগনিটি অ্যান্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি।
রাশেদুল মাসুদ মোমেন, আপনাকে ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
জি, আপনাকেও ধন্যবাদ। আমি আশা করব যে ভয়েস অফ আমেরিকার সকল শ্রোতা এই রোহিঙ্গা বিষয়ে তাদের যে আগ্রহ আছে সেটা যেন বজায় রাখেন এবং তারা বিভিন্নভাবে যেন সোচ্চার থাকেন এই সমস্যার সমাধানের ব্যাপারে। ধন্যবাদ।
আপনারা বিশ্ব সংবাদই শুনেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার দাবানলের ধ্বংসাবশেষ নিজের চোখে দেখতে, যাদের জীবনে এর প্রতিকূল প্রভাব পড়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলতে আজ শনিবার ক্যালিফোর্নিয়া যাচ্ছেন। ক্যালিফোর্নিয়ার বিদায়ী এবং নবনির্বাচিত দুই গভর্নর জেরি ব্রাউন এবং গেভিন নিউসম রাজ্যের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে এই ধ্বংসযজ্ঞের জরিপ নিতে ট্রাম্পের সঙ্গে যোগ দেবেন বলে কথা রয়েছে। ইতিমধ্যে এই দাবানলে বাংলাদেশের কেউ কেউ, বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কেউ কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেউ আবার সাহায্যের হাত বাড়িয়ে, সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে গিয়েছেন সবাইকে সাহায্য করতে উদ্ধার কর্মকাণ্ডে সহায়তা যোগানোর জন্য। এ নিয়েই আমাদের ক্যালিফোর্নিয়া সংবাদদাতা আবু নাসের রাজীব এখন কথা বলবেন স্যাক্রামেন্টো এরিয়ার বাংলাদেশ সমিতির উপদেষ্টা মোহাম্মদ রানাবিল্লা এবং হিউম্যানিটি বিয়ন্ড ব্যারিয়ার্স নামের একটি দাতব্য সংস্থার সভাপতি শেখ সেলিমের সঙ্গে এ বিষয়টি নিয়ে। তো ডক্টর আবু নাসের রাজীব, আপনি কথা বলুন, ওভার টু ইউ।
ধন্যবাদ সরকার কবিরউদ্দিন। কবির ভাই, আপনি যেরকম বলছিলেন যে গত আপনার এ মাসের 8 তারিখে ক্যালিফোর্নিয়াতে প্রচন্ড দাবানল তৈরি হয়েছে দুটো জায়গাতে, এটা আপনার ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে এবং ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে দু জায়গাতে বড় ধরনের আপনার দাবানল তৈরি হয়েছে। সেখানে একরের পর একর বনভূমি পুড়ে গেছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের একটি ছোট শহর, প্যারাডাইস নামের একটি শহর। সেই শহরে আপনার 25,000 মতো মানুষ বাস করে, তার মধ্যে পুরো শহরটাই প্রায় আগুনে পুড়ে গেছে। এখন পর্যন্ত ওই শহরে 10,000 মতো বাড়িঘর পুড়ে গেছে। ওই শহরে মানুষ আর অবশিষ্ট নেই, তারা সবাই পার্শ্ববর্তী চিকো নামের একটি শহর আছে, সেখানে আশ্রয় নিয়েছে। এবং ওই চিকো শহরেই একটি মোটেল আছে, যে মোটেলের মালিক হচ্ছেন একজন বাংলাদেশি আমেরিকান, তার নাম মিস্টার রানাবিল্লা। রানাবিল্লা, উনি আমাদের ভয়েস অফ আমেরিকা শ্রোতাদের সাথে কথা বলার জন্য আমার সাথে যুক্ত হয়েছেন। রানাবিল্লা, আপনাকে স্বাগতম।
থ্যাংক ইউ।
জি, প্রথমেই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো ওই এলাকার সাথে খুবই পরিচিত, ওখানে আপনার ব্যবসা রয়েছে, আপনি প্রায়শই ওখানে যান, সর্বশেষ আপনি কবে গিয়েছেন ওখানে?
সর্বশেষ আমি গত বৃহস্পতিবার, প্রথমে তো আমি গিয়েছিলাম ওই প্রথম বৃহস্পতিবার, যা 8 তারিখ যেটা বললেন, নভেম্বর মাসের 8 তারিখ। তার লেটেস্ট আমি গিয়েছিলাম গত পরশুদিন, হয়েছে গত 14 তারিখ, সেখানে আমি গিয়েছিলাম, 15 তারিখ।
জি, গত বৃহস্পতিবার মানে গত পরশুদিন। আপনি আপনি কি দেখলেন ওখানকার? মূলত আপনি যে শহরে আপনার ব্যবসা প্রতিষ্ঠান, সেখানেই কিন্তু প্যারাডাইস থেকে যারা আগুনে ক্ষতিগ্রস্ত মানুষ তারা সেখানে আশ্রয় নিয়েছেন। আপনি কি আমাদেরকে বলবেন আপনি কি দেখলেন?
হ্যাঁ, আমি যখন গেলাম, এক নম্বর কথা, ওইদিকে তো মানে ধোয়াতে যাওয়াই খুব কঠিন ব্যাপার, ওই মাস্ক পরে যেতে হয়, স্পেশাল মাস্ক আছে N95 বলে ওইটাকে, স্মোকের জন্য খুব ভালো। আমি যখন গেলাম, আমি তো যেতে আমার অনেক কষ্ট হয়েছে, আমি আমার ওয়াইফ দুজন গিয়েছিলাম, মাস্ক পরে যেতে হয়েছে। আর যাওয়ার পরে যেতে দেখলাম ওখানে অলমোস্ট অন্ধকার, আমরা হোটেলের ওয়াকওয়েতেও লাইট জ্বালিয়ে রাখতে হয়েছে, বাইরের ফ্লাড লাইট জ্বালিয়ে রাখতে হয়েছে, এবং প্রচুর লোক আমাদের হোটেলে আশ্রয় নিয়েছে। এবং আশেপাশে আমাদের ওইখানে একটা ওয়ালমার্ট আছে, সেই ওয়ালমার্টের বড় পার্কিং লট এবং তার পাশে একটা বড় লট আছে, ওখানে একটা টেন্ট সিটি গড়ে উঠেছে।
জি রানা ইসলাম, আমি আমি আপনাকে ইন্টারাপ্ট করছি, আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে। মোটামুটি ভাবে আমরা জানি যে এই প্যারাডাইস অঞ্চলে প্রায় 27,000 বাসিন্দা এবং সেখানে 9,700 মতন স্ট্রাকচার ধ্বংস হয়ে গেছে। এসব ধ্বংসযজ্ঞ সম্পর্কে আমরা জানি, আপনি আপনার অ্যাসোসিয়েশনের তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে কি করলেন সেটা একটু আমাদের শ্রোতাদের বলুন।
জি, আমরা স্যাক্রামেন্টোর প্যারাডাইস থেকে 90 মাইল নর্থে, আমরা স্যাক্রামেন্টোর বাসী বাংলাদেশি, প্রচুর বাংলাদেশি আছি, ওনারা সবাই মিলে আমরা কাপড় ড্রাইভ করেছি, কাপড় এবং মাস্ক। আমি 500 মাস্ক আমাদের অ্যাসোসিয়েশন থেকে, যে অ্যাসোসিয়েশন নাম হচ্ছে স্যাক্রামেন্টো এরিয়া বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন, 500 মাস্ক এবং প্রচুর কাপড় চোপড় আমরা নিয়ে যেয়ে আমি আমার ওয়াইফ আমার এমপ্লয়ি সবাই বিলি করেছি, মানে বিতরণ করেছি। তারপরে আজকে আমাদের ওই সভাপতির বাসায় আজকে আরো 3টা জায়গায় আমরা কাপড় কালেকশন করছি, এই কাপড়গুলি নিয়ে আমরা কালকে আবারও যাব। ওখানে গিয়ে আমরা ওই ফায়ার ভিকটিমদেরকে নিজে হাতে বিলি করে আসবো আর কি, আমরা এই করছি আর কি।
আপনারা খুবই ভালো একটা কাজ করছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি এখন কথা বলতে চাচ্ছি হিউম্যানিটি বিয়ন্ড ব্যারিয়ার, HBB নামের একটি দাতব্য প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সভাপতি শেখ সেলিম। শেখ সেলিম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
হ্যাঁ অধ্যাপক রাজীব, আপনাকে ভালোভাবে শুনতে পাচ্ছি এবং ধন্যবাদ আমাকে।
আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আপনার সংগঠনের পক্ষ থেকেও তো আপনারা যারা ভিকটিম আছে তাদের সাহায্যের জন্য উদ্যোগ নিয়েছেন, আমাদেরকে বলবেন কি ধরনের উদ্যোগ নিয়েছেন?
অবশ্যই, আমরা আমাদের প্রতিষ্ঠান হিউম্যানিটি বিয়ন্ড ব্যারিয়ার্স, যেটা বলেছেন, এটা নতুন দাতব্য প্রতিষ্ঠান আমরা বলি। সো আমরা গেল সপ্তাহে, তিন চার দিন আগে আমাদের বোর্ড অফ ডিরেক্টর্স এর মিটিং এ আমাদের মিশনের অন্যতম একটা দিক হচ্ছে যে হিউম্যান ক্রাইসিস এবং ন্যাচারাল ক্রাইসিস এ আমাদের পক্ষ থেকে যতদূর সম্ভব ভিকটিমদের ভিকটিমদের জন্য হাত বাড়ানো, সাহায্যের হাত বাড়ানো, এবং আমরা তাই করেছি। আমরা স্থানীয় আরো যে অর্গানাইজেশন স্যাক্রামেন্টো এরিয়া বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন, যেখানে বিল্লা সাহেব কথা বলেছেন, ওনারা এবং ওনাদের এক্সিকিউটিভ এবং উপদেষ্টা পরিষদও একই সাথে আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমাদের পক্ষ থেকে, হিউম্যানিটি বিয়ন্ড ব্যারিয়ার্স এর পক্ষ থেকে, আমরা আর্থিক সাহায্যের হাত বাড়িয়েছি এবং আমরা এই কমিউনিটিতে সংযোগ করে যোগাযোগের মাধ্যমে ব্যক্তিগত বা ইমেল এবং যেভাবেই এখানকার সামাজিক যোগাযোগ সবার সাথে আমরা পৌঁছার চেষ্টা করছি, যে অর্থ আমাদের কালেকশন হবে এবং আমরা আমাদের নিজস্ব যে ছোট ফান্ড আছে, আমরা নতুন অর্গানাইজেশন, ওখান থেকে আমরা আংশিক ম্যাচিং করে এই ওয়াইল্ড ফায়ার ভিকটিমদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা।
রাজীব, আমাদের আমাদের হাতে আর এক দেড় মিনিটের মতো সময় আছে, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদের কাছ থেকে জানতে চাইছি, আপনার এবং আপনাদের দেশের কাছে, যে বাংলাদেশি কেউ সরাসরি ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা?
না, আমার জানা নেই কবি ভাই, যে মিস্টার রানা বিল্লা আপনি বলতে পারবেন যে চিকো এরিয়াতে কয়েকজন বাংলাদেশি থাকেন, তারা কি ক্ষতিগ্রস্ত হয়েছে?
না, সাত আটটা ফ্যামিলি আছে, তারা কেউ মানে ফায়ারে কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই, তবে দুইটা ফ্যামিলিকে বাড়ি থেকে চলে যেতে হয়েছিল, তারা আবার ফেরত গিয়েছে, তাদের মানে অন্য দিক থেকে কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই।
তো আপনারা যে এই যে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে গিয়েছেন, এজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে, এবং আপনারা নিরাপদ থাকবেন, ভালো থাকবেন। রাজীব, আপনি উপসংহারে কিছু বলবেন, 30 সেকেন্ড?
একটা কথা বলতে চাচ্ছিলাম যে আপনার এই এই আগুনের ফলে বাংলাদেশিরা, যেরকম মিস্টার আনাবিল্লা এবং মিস্টার সেলিম বলছিলেন যে তারা 90 মাইল দূরে থাকেন স্যাক্রামেন্টো এরিয়াতে, অনেক বাংলাদেশি ফ্যামিলি রয়েছেন, কিন্তু এই আগুনের ফলে স্যাক্রামেন্টোর স্কুল কলেজ সমস্ত কিছু গত প্রায় 10 দিন ধরে বন্ধ রয়েছে, এবং স্যাক্রামেন্টোর এয়ার কোয়ালিটি এখন পৃথিবীর সবচাইতে আপনার দূষণযুক্ত যে শহরগুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম।
জি জি জি। তো ডক্টর আবু নাসের, রাজীব এবং মোহাম্মদ রানা বিল্লা এবং শেখ সেলিম, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, এবং আপনারা নিরাপদ থাকবেন, ভালো থাকবেন, এই আশাবাদের মধ্যে দিয়ে শেষ করছি। ধন্যবাদ তিনজনকেই,
ধন্যবাদ।
জিম্বাবুয়েতে প্রলয়ঙ্করী এল নিয়েনো খরা আবহাওয়ার ভবিষ্যৎবাণী দেয়া হয়েছে, যার অর্থ সেখানে চাহিদার তুলনায় কম বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘ খাদ্য কৃষি সংস্থার মতে সম্ভাব্য খরার প্রভাব অনেকাংশেই প্রশমিত হতে পারে যদি ওই অঞ্চলের দেশগুলো সেচ ব্যবস্থা বিনিয়োগ করে। এটি নিয়ে এখন রিপোর্ট পড়ছেন এজাজ বেন হিউসন।
জিম্বাবুয়েতে যে কোনো দিনই 2018-2019 সালের বর্ষা মৌসুম শুরু হতে চলেছে, তবে জাতিসংঘ খাদ্য কৃষি সংস্থা হুঁশিয়ার করে দিয়েছে যে শস্যের যে পরিমাণ পানির প্রয়োজন তা তারা পাবে না। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এল নিনো আবহাওয়ার ভবিষ্যৎবাণী দেয়া হয়েছে, যার অর্থ দক্ষিণাঞ্চলীয় আফ্রিকায় এবারে গড়ের চাইতে কম বৃষ্টিপাত হতে পারে। হারারে থেকে 40 কিলোমিটার উত্তরে মাগুতো কৃষি খামারে প্রস্তুতি চলছে বীজ বপন শুরু করার। তবে 59 বছর বয়সী কৃষক সেটসে মজোরে মাকায়া বললেন তাঁর কৃষিজমি এখনও তৈরি নয়। 2000 সালে জিম্বাবুয়ের কৃষি সংস্কার কর্মসূচি, যা শ্বেতাঙ্গ চাষিদের জমি থেকে উচ্ছেদ করেছিল, সেই সংস্কারের মাধ্যমে মজোরি কৃষিজমি পেয়েছিলেন। তার 26.9 হেক্টর জমি আবাদি করার জন্য সেচের পাইপসহ তার কাছে নেই প্রয়োজনীয় সেচের যন্ত্রপাতি। তেতসি মজুরি মাকায়া বললেন, তিনি বললেন, আমার এখানে প্রয়োজন বিদ্যুৎ সংযোগের, কৃষিকাজে সেচ যন্ত্রপাতি কেনার সেই অর্থ আমার নেই এবং বিদ্যুৎ চালিত সেই সেচ ব্যবস্থা যথেষ্টই অর্থ সাপেক্ষ। দক্ষিণাঞ্চল আফ্রিকায় খাদ্য কৃষি সংস্থার আঞ্চলিক কোঅর্ডিনেটর প্যাট্রিক কোরমাওয়া জানান, জিম্বাবুয়েতে খাদ্য কৃষি সংস্থা বেশ কতগুলি সেচ প্রকল্প পুনঃস্থাপন করেছে, এতদ সত্ত্বেও বেশিরভাগ কৃষকই বৃষ্টির কৃপার প্রতি সেখানে নির্ভরশীল। প্যাট্রিক কোরমাওয়া:
We have less than 11% of all the land that is cultivated in Africa under irrigation. Most countries rely on rainfall, rain-fed agriculture. And when the rain fails,
আফ্রিকায় 11%-এর কম জমি এই সেচ প্রকল্পের আওতায় রয়েছে। বেশিরভাগ দেশগুলি এখানে বৃষ্টির উপর নির্ভরশীল। এখানে দেখা যায় বৃষ্টি স্নাত কৃষি ব্যবস্থার। যখন বৃষ্টি বেশি হয়, শস্যের ক্ষতি হয়, যার প্রভাব পড়ে খাদ্য নিরাপত্তা ও জনগণের আয়ের উপর। খাদ্য কৃষি সংস্থার প্রতিনিধি বললেন, খরায় জনগণের কৃষি থেকে আয় যেন চরমভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত থাকে, সেজন্য আফ্রিকার দেশগুলিতে সেচ ব্যবস্থায় বিনিয়োগ করতে হবে। মিস্টার কোরমাওয়া বলেন, এমনকি ক্ষুদ্র আকৃতির সেচ ব্যবস্থা খাদ্য নিরাপত্তা এবং দেশগুলিতে আয় উন্নীত করতে পারে, এসব দেশে কৃষিকাজই যেখানে অর্থনীতির মেরুদণ্ড। 2014-2016 সালের আলনিনোর প্রভাবে যে খরার সৃষ্টি হয়, তাতে দক্ষিণাঞ্চলীয় আফ্রিকা জুড়ে 4 কোটি জনগণকে খাদ্য সহায়তার উপর আশ্রয় নিতে হয়েছিল।
আর এখন বিজ্ঞান পর্বে রয়েছে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা মেরিয়ামো ডিয়ালোর রিপোর্ট। উপস্থাপন করছেন জয়তি দাশগুপ্ত, সঙ্গে রয়েছেন সেলিম হোসেন।
পক্ষাঘাতে আক্রান্ত একজন মানুষ, যিনি কোনোদিনও কল্পনা করতে পারেননি যে তিনি আবার হাঁটাচলা করতে পারবেন, নতুন একটি প্রযুক্তির সাহায্যে এমন একটি যন্ত্র আবিষ্কার করা সম্ভব হয়েছে যেটি চিকিৎসাশাস্ত্র অনুমোদিত এবং শরীরে এটির প্রতিস্থাপন এই ধরনের পক্ষাঘাতগ্রস্ত মানুষদের আশাবাদী করে তুলেছে। 5 বছর আগে একটি সাইকেল দুর্ঘটনার ফলে মিস্টার সেবাস্টিয়ান টবলার কোমর থেকে পায়ের নিচ অব্দি পক্ষাঘাতগ্রস্ত হয়ে যান। গত বছর একটা পরীক্ষামূলক পদ্ধতি হিসেবে তার শরীরে একটি স্পাইনাল কর্ড স্টিমুলেটর অর্থাৎ মেরুদণ্ডকে আরো কার্যকরী করে তোলার জন্য যন্ত্র প্রতিস্থাপন করা হয়। সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে গ্রেগরি কোটিন বলেন যে
like for example a full leg extension of his leg. So you see he is doing a flexion of the left leg, he's able to extend completely.
একটি প্রশিক্ষণের সাহায্যে তিনি তার পাটা পুরোপুরি খুলতে সক্ষম হচ্ছেন। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে তিনি তার বাঁ পাটাকে মাটির উপর দিকে অর্থাৎ পৃথিবীর মাধ্যাকর্ষণের বিরুদ্ধে তার পাটিকে পুরোপুরিভাবে প্রসারিত করতে সক্ষম হচ্ছেন। এইভাবে পায়ের এক্সারসাইজ করাটা যতই কষ্টদায়ক হোক না কেন, অর্থাৎ যতই ব্যথা লাগুক না কেন, 47 বছর বয়সী মিস্টার টডলার কিন্তু এতে শুধু কৃতজ্ঞই নন, তিনি ওনার ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী। মিস্টার টবলার বলেন যে
that 1 year after I progress with some movement and just looking forward what will bring me the next day in the next year then 10 years.
আমি মনে করি 1 বছর ধরে এই চিকিৎসা পদ্ধতির সাহায্যে আমার হাঁটাচলায় অনেক উন্নতি হয়েছে। আমি শুধু তাকিয়ে আছি যে এর পরের দিন কি হবে, এর পরের বছর এমনকি বা 10 বছর পর আমার শরীরে কি ধরনের পরিবর্তন আসবে, যা আমি নিজেই জানি না।
সুইজারল্যান্ডে অবস্থিত লুজানি ইউনিভার্সিটি হসপিটালের একটি থেরাপি সেন্টারে অর্থাৎ শারীরিক অনুশীলন কেন্দ্রে একজন শারীরিক বিশেষজ্ঞের সাহায্যে ক্রাচ নিয়ে ওই চিকিৎসা কেন্দ্রে একদিক থেকে অপর দিকে তিনি হাঁটা অভ্যেস করেছেন।
This is what we call an implantable pulse generator. This electrode array is inserted between the bone and the spinal cord.
মিস্টার গ্রেগরি কোটিন বলেন যে এই যে ইলেকট্রোডটি দেখতে পাচ্ছেন, এটি শরীরের কোমরের নিচের অংশের হাড় এবং মেরুদণ্ডের মধ্যবর্তী অংশে প্রতিস্থাপন করা হয় এবং একটি পালস জেনারেটর অর্থাৎ এটি চালু করে দিলে মানুষের পায়ের গতিবিধি অর্থাৎ মানুষের পায়ের নড়াচড়া করা এটি নিয়ন্ত্রণ করতে পারে। পক্ষাঘাতগ্রস্ত মানুষ যাদের মধ্যে একজন হলেন গিয়ে ডেভিড মাজে, এই ইলেকট্রোড যুক্ত যন্ত্র অঙ্গটি তার শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। তিনি বলেন যে এতদিন অবধি তিনি যে ধরনের চিকিৎসা পেয়ে এসেছেন তার তুলনায় এই ধরনের চিকিৎসা পদ্ধতি খুবই নতুন রকমের এবং আগে কখনোই তিনি এরকম চিকিৎসা পাননি।
এটিকে আপনি এমন একটা অবস্থার সাথে তুলনা করতে পারেন যেখানে আপনি একটি ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করছেন এবং আপনার হাতে ধরা রয়েছে কতগুলো ডিম, কিন্তু আপনি যতটা সম্ভব জোরে ধাক্কা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এমন ভাবে করছেন যাতে ডিম না ভাঙে।
মেরুদণ্ডের আঘাত কিন্তু নানান ধরনের হতে পারে। জোসেলিন ব্লক হলেন গিয়ে লুজানি ইউনিভার্সিটি হসপিটালের নিউরোসার্জন অর্থাৎ স্নায়ু রোগের শল্য চিকিৎসক। তিনি এই তিনজন রোগীর দেহে এই যন্ত্রটি প্রতিস্থাপন করেছেন। তিনি বলেন যে মেরুদণ্ডের খুব মারাত্মক আঘাতের ক্ষেত্রে কিন্তু এই চিকিৎসা পদ্ধতি কোনো রকমভাবেই কার্যকরী হবে না।
It's very important to have the last part of the spinal cord intact because that's where we are going to implant the electrodes. And if this is injured, it's very hard to predict what.
Jocelyn Block বলেন যে এই ইলেকট্রোডটি প্রতিস্থাপন করতে হলে এটা খুবই জরুরি যে মেরুদণ্ডের নিচের অংশটি যেন অক্ষত অবস্থায় থাকে, কেননা আমরা ইলেকট্রোডটি এই অংশটিতেই প্রতিস্থাপন করে থাকি। সুতরাং এটি যদি অক্ষত না থাকে তাহলে কিন্তু এই স্টিমুলেটর কাজ করবে কিনা সেটা বলা খুবই কঠিন এবং এই চিকিৎসা পদ্ধতি কিন্তু সেক্ষেত্রে কার্যকরী নাও হতে পারে। এই পরীক্ষামূলক গবেষণার ফলাফলটি নেচার নিউরোসায়েন্স নামক পত্রিকাটিতে প্রকাশিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর নগরে বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে একটি সংস্থা যার নাম বায়োস্কোপ, এবং এরই ওপর রিপোর্ট উপস্থাপনের জন্য এখন আমরা আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্যালিফোর্নিয়া সংবাদদাতা আবু নাসের রাজীবকে।
ওই যে বাড়িটা, ওইটা হলো তোগো বাড়ি।
মানুষটাকে কখনো চোখে দেখিনি, কিন্তু লেখা পড়ে আমি কি ভীষণ জীবন্ত হয়ে গেল আমার কাছে।
বায়োস্কোপের উদ্যোগে সম্প্রতি সান ফ্রান্সিসকো শহরতলির সেরা থিয়েটারে দেখানো হয় মাটি নামের একটি চলচ্চিত্র। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে দেখানো হচ্ছে হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি দেবী।
আপনার স্ত্রীর মাথা খারাপ তাই তো? আপনিও ভূত বিশ্বাস করতে শুরু করেছেন?
আমি নীলু, চিনতে পেরেছেন?
মৃত মানুষ পায়জামা খুলবে কিভাবে?
যুক্তরাষ্ট্রের সিনেমা হলে বাংলা চলচ্চিত্র দেখার সুযোগ পেয়ে বাংলাভাষী একজন দর্শক উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান।
বায়োস্কোপ ফিল্মস আজকে আমাদেরকে একটা খুব সুন্দর ছবি পরিবেশন করলেন এবং সেটার জন্য অত্যন্ত অত্যন্ত অভিনন্দন এবং ধন্যবাদ বায়োস্কোপ ফিল্মসকে। বায়োস্কোপ ফিল্মসের মতন সংগঠন এরা আমাদেরকে এইসব ছবি দেখাচ্ছেন যেটা আমরা ভাবতে পারতাম না যে একটা হলে বসে বিদেশে আমেরিকাতে আমরা একটা বাংলা ছবি দেখতে পাবো, হলে এটা ভাবা যেত না। তো আজকে পৃথিবী অনেক ছোট হয়ে আসছে, নানানভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অনেক কাছাকাছি চলে আসছি, তো দেশের এই পরিবেশটা এখানে আমরা সৃষ্টি করতে পেরেছি সেটার জন্য খুবই ভালো লাগছে।
সিনেমা হলে গিয়ে বাংলা চলচ্চিত্র দেখার এই সুযোগ অনেক প্রবাসী বাঙালি হাতছাড়া করতে চাননি।
এরকম যদি আরো মুভি আনা হয় বাংলা বাংলা যে চলচ্চিত্র, আপনারা
নিশ্চয়ই আসবো? আর আমি সবসময় ফেসবুক এতে দেখি কোথাও বাংলা এখানে হচ্ছে কি, আর জানি এখন সেরা থিয়েটারে হয়, আমি সেই জন্য দেখি। আমি ফেসবুকের থ্রু দিয়েই জানলাম এটা, তাও কোথায় হারিয়ে গেছিলো কালকে অনেক কষ্টে খুঁজে বার করে ওকে ফোন করি যে চলো এরকম একটা আর গল্পটা ওকে বলি যেটা ট্রেলারে আছে। তো ও ইন্টারেস্টেড হলো, দুজনে চলে এলাম 50 মাইল থেকে। থ্যাংক ইউ, মানে খুব ভালো লেগেছে।
প্রবাসে নিয়মিত বাংলা চলচ্চিত্র দেখানোর স্বপ্ন নিয়ে বায়োস্কোপ নামের সংস্থাটি প্রতিষ্ঠা করেছেন রাজ হামিদ। তিনি বলছেন, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের দরবারে বাংলা সংস্কৃতিকে তুলে ধরাই তাঁর উদ্দেশ্য।
চারটা শহরে আমরা প্রদর্শন করেছি, আজকে দুটো শহরে হলো ফোলসম এবং সান ফ্রান্সিসকো, এবং এর আগে আমরা করেছি লস অ্যাঞ্জেলেস এবং শিকাগোতে। এরপরে মাটি আসবে নিউ ইয়র্ক, নিউ জার্সি, ড্যালাস, অস্টিন, হিউস্টন, ফিনিক্স, এবং আমরা চাইব সিয়াটল এবং বস্টনও এই ছবিটি নিয়ে যেতে। এবং এবছর আরও দুটো ছবি আমরা আনবার কথাবার্তা প্রায় শেষ, এবং আমরা সকলের ভালোবাসা চাই, এবং আমরা চাই যে আপনারা হলে গিয়ে বাংলা ছবির পৃষ্ঠপোষকতা করবেন এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আবার ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে আসবেন। কারণ ভালো ভালো কাজ হচ্ছে এবং আপনাদের উৎসাহ উদ্দীপনা থাকলে আরও ভালো কাজ নির্মাতারা করতে পারবে, কারণ খরচ কিন্তু কমছে না, খরচ বাড়ছে। এবং শুধু বাংলাদেশের কথাই আমি আজকে বলছিলাম যে বাংলাদেশে প্রায় 13 লক্ষ লোক এই ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়িত এবং জীবিকা নির্বাহ তাদের হচ্ছে। তো আমরা যদি প্রবাসে আছি, আমরা মাসে দুটা হলিউডের ছবি দেখছি, একটা হিন্দি ছবি দেখছি, একটা বাংলা ছবি দেখলে তো কোনো অসুবিধা হওয়ার কথা না। তো আসুন আমরা বাংলা ছবির পৃষ্ঠপোষকতা করি।
কেমন সাড়া পাচ্ছেন, বাঙালিরা কেমন সাড়া দিচ্ছে এখন?
আমি খুবই আশান্বিত। আমি স্যাক্রামেন্টো ফোলসামের কথাই ধরি, এখানে আগে কিন্তু বাংলা ছবি প্রদর্শন হচ্ছিল না। আমরা সেখানে গেছি, আমরা ছবি দেখিয়েছি, এবং আমরা সিয়াটল, বস্টন, স্যান ডিয়েগো এই শহরগুলোতেও যাব এবং আমরা বাংলা ছবির বাজারটা প্রসারিত করব, এটাই আমাদের ইচ্ছা।
রাজ হামিদ বলছিলেন, এ পর্যন্ত তিনি প্রবাসী বাঙালি দর্শকদের ভালো সাড়া পেয়েছেন। তবে যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিরা সিনেমা হলে গিয়ে বাংলা চলচ্চিত্র দেখতে এখনো পুরোপুরি অভ্যস্ত হয়ে ওঠেনি।
তারা হয়তো অভ্যস্ত না বাংলা সিনেমা দেখবে, তো বাংলা সিনেমা যখন দেখাবে অনেকে অনেকে আসবে, হোপফুলি হাউসফুল হবে।
আরেকটা হচ্ছে যে আমাদের যারা এই দেশে আমরা যারা বাংলা ভাষী রয়েছি, তাদের যারা ছেলে মেয়ে বড় হচ্ছে ওরা বাংলা ভাষায় কথা বলতে চায় না, বাংলা গান শুনতে চায় না, বাংলা সিনেমা দেখতে চায় না। কি করা উচিত, আপনি তো একজন প্যারেন্ট, আমাদের কি করা উচিত বলে মনে করেন?
হ্যাঁ, কিন্তু ওরা প্রায় সবাই বাংলা বোঝে এবং বাংলা নাটক দেখলে বুঝতে পারে, তো বাংলা সিনেমা দেখলে বুঝতে পারবে, এবং আশা করি ওরা সিনেমা দেখবে।
মাটি চলচ্চিত্রের দুই পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল ব্যানার্জি ক্যালিফোর্নিয়ার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। বায়োস্কোপের উদ্দেশ্যকে স্বাগত জানিয়ে তারা বলছিলেন, ভবিষ্যতেও তারা সহযোগিতার হাত বাড়াবেন।
আমরা যেহেতু এই ছবিটার বিষয় একটা গ্লোবাল ইস্যু নিয়ে, তো আমরা চেয়েছিলাম যত বেশি সংখ্যক লোক এটাকে দেখুক, এটার যে সাবজেক্টটা যারা দেখেছেন বা যারা পরে শুনবেন গল্পের সম্পর্কে লীনা থেকে, তারা বুঝতে পারবেন যে আমরা কেন বলছি যে এটা সারা বিশ্বের বাঙালির কাছে পৌঁছে দেওয়াটা জরুরি।
যে এইরকম একটা উদ্যোগ একজন বাংলাভাষী, একজন বাঙালি বাংলা ছবির জন্য করছেন, হ্যাটস অফ টু হিম, এবং আমার অন্তরের অভিনন্দন রইল। আমরা যত রকমভাবে পারি সহায়তার হাত বাড়িয়ে দেব, আমরা কৃতজ্ঞ। আবারও বলছি, মাটি ছবি এখানে এসেছে এবং আজকে আমরাও কতটা এক্সাইটেড তার কারণ এটাই যে আমরা অন্য সময়ও আসতে পারতাম, আমরা কিন্তু এই সময়তেই এসেছি এবং আমরা পার্টিসিপেট করতে চেয়েছি, আমরা ওনার সঙ্গে থাকতে চেয়েছি।
আজকে যে ছবিটা এখানে আনা হলো সেটা তো মূলত পশ্চিমবাংলার এবং বাংলাদেশের দর্শকদের মাথায় রেখে আপনারা করেছেন, এটা কি বাঙালি দর্শকদের, এটা কি সম্ভব যে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের উদ্দেশ্য করে একটা ছবি তৈরি করা, বা সেই ছবি একদম প্রাইমারি যে দর্শক তাদেরকে মাথায় রেখে তৈরি করা যায়?
আপনি কি করে আমার মনের কথা বুঝতে পারলেন আমি জানি না। আমরা এখানে এসেছি, রদ দেখা কলাবাচা দুটোই হয়েছে, আমরা কিন্তু এখানে খানিকটা রেখেও করেছি, কারণ আমাদের ঠিক পরের ছবির বিষয়বস্তু প্রবাসী জীবন।
লীনা গঙ্গোপাধ্যায় আরও বলছেন, দর্শকরা এখন নতুন ধারার বাংলা সিনেমা দেখতে চায়। এ বিষয়টি মাথায় রেখে যদি সিনেমা তৈরি করা হয় তাহলে যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিরাও সিনেমা হলে গিয়ে আরও বেশি করে বাংলা চলচ্চিত্র দেখতে আগ্রহী হবে। আবু নাসের রাজীব, ভয়েস অফ আমেরিকা, ক্যালিফোর্নিয়া।
আর এবার আপনারা কি বলেন, কি বলতে চান, কি বলবেন এবং আমরা জবাবে কি বলি, কি বলতে চাই, কি বলতে চাইব, এসব নিয়েই আজকের মিতালি। আজকের মিতালি উপস্থাপন করছেন রোকেয়া হায়দার, তাহেরা কিবরিয়া।
শ্রোতাবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসরে সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা নিয়ে শুরু করছি। তো তাহেরা,
আজকে যথারীতি আমাদের টেলিফোনের অপর প্রান্তে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যোগ দিচ্ছেন সুমেরু রায়চৌধুরী।
হ্যাঁ, তার সঙ্গে আমরা কথা বলবো। সুমেরু রায়চৌধুরী, আপনি আছেন তো আমাদের সঙ্গে?
হ্যাঁ, শুনতে পাচ্ছি।
আচ্ছা, তো আপনি কতদিন থেকে আমাদের মানে ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন এবং কেমন লাগে আপনি যদি বলেন?
আমি বেশ কিছু বছর ধরে এই অনুষ্ঠানটা শুনে আসছি। অবশ্যই মানে অনুষ্ঠানটা ভালো লাগে বলেই শুনছি।
ঠিক সাল বা সেই সময়টা মনে আছে?
সাল এরকম ঠিক বলতে পারবো না, বেশ কিছু দিন ধরে।
আচ্ছা, তো আপনার আমাদের কোন অনুষ্ঠান মানে ভালো লাগে? সব পুরো এক ঘন্টার অনুষ্ঠান তো হয়তো আপনি মন দিয়ে শোনেন না, কোন কোন অনুষ্ঠান আপনি বেছে নেন, তো এতদিন ধরে শুনছেন কেমন লাগছে, কোন অনুষ্ঠান ভালো লাগছে, আবার কোন অনুষ্ঠান ভালো লাগে না বলুন আপনি, আপনার ভালো মন্দ দুটো মিলিয়েই বলুন।
না, আমার ব্যাপারটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি আগ্রহ সাধারণত রাজনৈতিক ঘটনা এবং পারিপার্শ্বিক দেশের খবরাখবর, বিশেষত বাংলাদেশের খবরাখবর, এইগুলোই আমার আকর্ষণ বেশি, এইগুলোর উপরই মনোযোগ দিই, অন্য অনেক কিছু হয়তো শুনি না, আমার আগ্রহটা এইদিকে। এছাড়া এই পরিবেশ এবং আমেরিকা নিয়ে আলোচনা এগুলো ভালো লাগে।
আচ্ছা, তো তাহলে হ্যাঁ, বিশ্ব সংবাদ এবং আমাদের ঢাকা কলকাতার সংবাদদাতাদের রিপোর্ট, এগুলো আপনি শুনে
আমার কাছে বলে
চলতি ঘটনাগুলো
খুব ভালো লাগে। এই জন্য যে ভয়েস অফ আমেরিকা বাংলা অনুষ্ঠানটা দু বাংলার একটা মিলনস্থল, এই হিসেবে আমার শুনতে আগ্রহটা আরো বেশি লাগে।
ধন্যবাদ। তো আপনি কি বলবেন যে আগামীতে আপনি কি আশা করেন, কিছু পরিবর্তন চান বা নতুন কিছু শুনতে চান?
আমি এগুলো ঠিক পরিচালকদের উপরই অনুষ্ঠানটা ছেড়ে দেওয়াটা মনে করি ভালো, আমার সেরকম কিছু বলার কিছু নেই। আমার এগুলো ভাল লাগে যে পরিবেশকদের কণ্ঠ ভাল লাগে, এই সমস্ত জন্যই আকর্ষণটা আমার আছে। পরিচালকদের অনুষ্ঠান পরিকল্পনাটাও আমার কাছে বেশ ভাল লাগে, সুতরাং আশা করি এটা আপনারা চালিয়ে যাবেন।
শ্রোতা বন্ধুরা দেখতেও পারেন আজকের যে মিতালি আসর, সেই মিতালি আসরে যখন কেউ টেলিফোনে আমাদের সঙ্গে যোগ দেন তাদের ছবিও আমরা দেখাই, যদি তারা ছবি পাঠান। তো এই যে আমাদের আয়োজন, এটা কেমন লাগছে আপনার?
এটা খুবই ভালো লাগছে, সময় উপযোগী, সময়ের সাথে যে আপনারা এই জিনিসটাকে ফেসবুকের সাথে মিশিয়ে দিয়েছেন, মিলিয়ে দিয়েছেন, এটা খুবই ভালো, আকর্ষণীয় অবশ্যই।
সুমেরু রায়চৌধুরী, আপনি তো আমাদের ওয়েবসাইট দেখেন?
হ্যাঁ, দেখি।
তো ওয়েবসাইটে যেভাবে
মাঝে মাঝে দেখি, ওয়েবসাইটটাও মাঝে মাঝে দেখি।
আচ্ছা, তো ওয়েবসাইটে যতটুকুই দেখেছেন সেখানে যেসব যেভাবে খবরাখবর থাকে, চলতি ঘটনাবলী রিপোর্টগুলো সেখানে যেভাবে তুলে ধরা হয় এবং আমাদের ভিডিও অনুষ্ঠানগুলো সেখানে তুলে ধরা হয়, তো কেমন লাগে আপনার, কি মনে হয়?
খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, এবং ওটা বরঞ্চ আমার কাছে বেশ আগ্রহ নিয়ে সময় করে নিজের সময় মতন দেখতে পারি, সেটা আমার কাছে সুবিধাজনক।
হ্যাঁ, ওয়েবে এটাই সুবিধা যে আপনি সময় মতন নিজের মতন নিজের সময় দেখতে পারেন, শুনতে পারেন। তো আজকে আপনি যোগ দিলেন আমাদের সাথে সময় করে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
আপনাদেরকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ। এর পরের চিঠি একটি ইমেল লিখেছেন মোহাম্মদ নাজিমউদ্দিন, ইন্টারন্যাশনাল ডিএক্স রেডিও লিসনার্স ক্লাব, গ্রাম ও ডাক, বারুইপাড়া, মুর্শিদাবাদ থেকে। দীর্ঘ ইমেল লিখেছেন।
কি লিখছেন তিনি?
লিখেছেন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে হালকা শীতের আমেজ মাখানো শুভেচ্ছা জানাই আপনাদেরকে এবং ভয়েস অফ আমেরিকার পরিবারের সকলকে। আমি বহু দিনের পুরনো শ্রোতা, একসময়ে এস এম নাজিমউদ্দিন নামে প্রচুর চিঠি লিখতাম। সম্প্রতি ভয়েস অফ আমেরিকার 60তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের ভিওএ ফ্যান ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল প্রতিযোগিতার বিষয়ে জানতে পারলাম। খুব সুন্দর আয়োজন। ফেসবুক লাইভে খেলার বিবরণ দেখতে ও শুনতেও পেলাম। আবদুল্লাহ ভাইকে অভিনন্দন জানাই এই পত্রের মাধ্যমে। ভয়েস অফ আমেরিকাকে ধন্যবাদ এই ধরনের আয়োজন এবং সহযোগিতা করার জন্য। আমার বিশেষ অনুরোধ, আমাদের পশ্চিমবঙ্গেও অনুরূপ প্রীতি ফুটবল প্রতিযোগিতার সহায়তা করার জন্য। আপনারা জানেন যে মুর্শিদাবাদে প্রচুর শর্টওয়েভ শ্রোতা এবং ডিএক্সার আছে, যারা প্রায় সবাই ভয়েস অফ আমেরিকার ফ্যান।
হ্যাঁ, সত্যি কথাই, আমরা আসলে চিন্তা ভাবনা করছি যে বাংলাদেশে তো হচ্ছে, তো ভাই নাজিমুদ্দিন, আপনি ইন্টারন্যাশনাল ডিএক্স রেডিও লিসনার্স ক্লাবের আবার সভাপতি দেখতে পাচ্ছি। মুর্শিদাবাদ থেকে অনেক শ্রোতাই কলকাতার শ্রোতা সম্মেলনে আসেন এবং এর আগে আমাদের সহকর্মী যারা গিয়েছেন তাদের মধ্যেও কারো কারোর সাথে আপনাদের দেখা হয়েছে। তো আগামীতে আমরা অবশ্যই আশা করছি যে ফুটবল অথবা ক্রিকেট ম্যাচের আয়োজন যদি করা যায় পশ্চিমবঙ্গের কোনো একটি জায়গায়, কলকাতা না হলে কলকাতার বাইরে কোথাও করার আয়োজন আমরা ব্যবস্থা করব। তো আজকে চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর আমরা আশা করছি আপনাদের অনুরোধ আমরা রক্ষা করতে পারবো।
আর সেই সঙ্গে আমাদের কাছে শ্রোতারা লিখুন এবং আপনাদের মতামত জানান। আমরা কিন্তু খুব যে সাড়া পাচ্ছি সেরকম দেখছি না। আপনাদের ইমেলের সংখ্যা
নিয়মিত লেখেন, আবার কয়েকজন শোনেন, কোনো কোনো সময় লিখছেন। যেমন আমরা কয়েকজনের নাম যাদের ইমেল আমরা নিয়ে আসি, প্রায় আপনারা শুনবেন যে মনে হবে যে গত সপ্তাহেই তো তার নাম শুনলাম, কিন্তু অসুবিধা হয় কি যে আজকাল ডাকযোগে চিঠি কম আসছে, ইমেলে লিখছেন, অনেকে টেক্সট করছেন। কিন্তু যদি নিয়মিত নতুন শ্রোতারাও বা যারা অনেকদিন থেকে শুনছেন তারাও যদি লেখেন, একটি লাইন লিখলেই হয় যে অনুষ্ঠান শুনছি, ভালো লাগছে, তাহলেই তো হয়, তাই না তাহারা?
জি। একই ইমেলে আপনি লিখেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা, সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ, যুক্তরাষ্ট্রকে জানা ও তার দৃষ্টিভঙ্গি প্রচারের মাধ্যম হিসেবে আমার প্রিয় অনুষ্ঠান হচ্ছে ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান। খুব ভালো লাগছে,
ভালো লাগে।
আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ, আশা করি আবারও লিখবেন। এর পরের চিঠিটি লিখেছেন, এটিও একটি ইমেল, ফয়সাল আহমেদ শিপন ঘোড়াদায়ের গোপালগঞ্জ থেকে লিখেছেন, ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের প্রিয়জনেরা, বাংলাদেশের আসন্ন নির্বাচনী খবর প্রচারে সংশ্লিষ্ট সবার জন্য সমান সমান বরাদ্দ রাখার অনুরোধ করছি। হ্যাঁ ভাই, আমরা কিন্তু এক পেশে খবর আমার মনে হয় না আমরা প্রচার করে থাকি। আমরা সবসময় চেষ্টা করি সব ধরনের খবর এবং বস্তুনিষ্ঠ খবর আপনাদের সামনে তুলে ধরার জন্য।
তাহেরা, মোহাম্মদ আবদুল্লাহ চুয়াডাঙ্গায় যে অতি সম্প্রতি ফুটবল ম্যাচের আয়োজন যারা করেছিল, তো সেই মোহাম্মদ আবদুল্লাহ ওই উথালিবাজার চুয়াডাঙ্গা থেকে ন্যাশনাল ফেডারেশন অফ ভিওএ ফ্যান ক্লাব খুলনা বিভাগীয় কমিটির পক্ষ থেকে লিখছেন যে বিশ্বকাপ ফুটবল 2018 কুইজের ফলাফল তিনি জানিয়েছেন এবং কুইজের প্রশ্ন ছিল কোন দেশ এবার বিশ্বকাপ জয় করবে। তো তাদের বিজয়ীদের নাম এখানে জানিয়েছে, আমি পড়ে দিচ্ছি। আবু সাইদ, সভাপতি অনলাইন ডিএক্স ক্লাব বাগমারা রাজশাহী। রাসেল শিকদার, উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস, মাদারীপুর। নাজিমুদ্দিন, খিদিরপুর মোড়, বারুইপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। তাহলে আমরা যে নাজিমুদ্দিন উনার চিঠি পড়লাম ন্যাশনাল ফেডারেশন, উনার
এই মাত্রই আমরা তার দীর্ঘ ইমেলের অংশ বিশেষ পড়েছি।
তো উনিও খিদিরপুর মোড় বারুইপাড়া মুর্শিদাবাদ থেকে উনিও কুইজের ফলাফলে সঠিক জবাব দিয়েছিলেন, তো পুরস্কৃত হয়েছেন। এছাড়া বিজয়ী বন্ধুদের পুরস্কার ডাকযোগে পাঠানো হবে শীঘ্রই, এ কথাই জানিয়েছে মোহাম্মদ আবদুল্লাহ।
আপনারা আমাদের ফেসবুকের দিকে দৃষ্টি রাখুন, আমরা অবশ্যই এই নামগুলো আমরা ফেসবুকেও পোস্ট করে দেব
এবং অবশ্যই আপনাদের ছবি আবদুল্লাহ পাঠাবে এবং আপনাদের পুরস্কার পাওয়ার পরে আপনারা যদি ছবি তুলে পাঠান সেটাও আমরা আমাদের ফেসবুক এবং ওয়েবসাইটে আমরা দেব। তো আবু সাইদ, রাশিল শিকদার, নাজিমুদ্দিন, আপনাদের সবার জন্য রইল ধন্যবাদ এবং অভিনন্দন।
শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের কাছে সরাসরি ডাকযোগে লিখতে পারেন। ফেসবুক ফ্যান পেজে আপনাদের প্রশ্ন মন্তব্য লিখবেন, সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালি রাশোর, আজ এ পর্যন্তই।
আনিস আহমেদ আবার ফিরে এসেছেন স্টুডিওতে, বুঝতেই পাচ্ছেন সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ।
জি, ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা বা এপেকের শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পরস্পর বিরোধী অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। পেন্স এপেকের সদস্যদের বিদেশি ঋণ গ্রহণের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, এতে আপনাদের সার্বভৌমত্ব বিঘ্নিত হতে পারে। তিনি এপেকের সদস্যদের তাদের নিজেদের স্বার্থ এবং নিজেদের স্বাধীনতা রক্ষার আহ্বান জানান আর বলেন, ঠিক আমেরিকার মতোই আপনারা আপনাদের দেশকে সর্বোচ্চ স্থান দেন। শি ওই শীর্ষ বৈঠকে তার যুগান্তকারী উদ্যোগ বেল্ট অ্যান্ড রোডের কথা বলেন, যার লক্ষ্য হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার সঙ্গে ভূমি ও সমুদ্রপথে বিস্তৃত যোগাযোগকে আরও উন্নত করা। মাইক পেন্স পাপুয়া নিউ গিনিতে আঞ্চলিক অর্থনৈতিক ফোরামে তাইওয়ানের প্রতিনিধি মরিস চাং এর সঙ্গে বহুল আলোচিত বৈঠকের পর আজ শনিবার সফররত সাংবাদিকদের বলেছেন যে যুক্তরাষ্ট্র তাইওয়ান রিলেশনস অ্যাক্ট এবং ওয়ান চায়না পলিসি অর্থাৎ এক চীন নীতি অব্যাহত রাখবে। পাপুয়া নিউ গিনির পোর্ট মরিসবাইতে এপেক বা এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতার শীর্ষ সম্মেলনের পার্শ্ব বৈঠকে চাং এর সঙ্গে তিনি আলোচনা করেন। ভারতীয় বিজ্ঞাপন জগতের প্রাণপুরুষ ও ইংরেজি নাট্য ব্যক্তিত্ব অ্যালেক পদমসি আজ সকালে মুম্বাইয়ে মারা গেছেন। বয়স হয়েছিল 90 বছর। দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
এক একটা বিজ্ঞাপন সারা জীবনের মতো দাগ কেটে যায়। অ্যালেক পদমসি সেরকম বেশ কিছু বিজ্ঞাপনের স্রষ্টা। হামারা বাজাজ, আটারলি বাটারলি ডিলিশিয়াস, আমুল, লিরিল সাবান তারই কয়েকটি। 1974 সালে পদমসি লিরিলের বিজ্ঞাপনটি তৈরি করেছিলেন টানা 35 বছর। 2009 পর্যন্ত সেটি চলেছিল সিনেমার পর্দায় টেলিভিশনে। ব্যাপারটা আপাতদৃষ্টিতে সাধারণ। একটি মেয়ে লিরিল সাবান মেখে পাহাড়ি ঝর্নার জলে স্নান করতে করতে মনের আনন্দে একটা সুর করছে। ইংরেজি নাট্যমঞ্চেও পদচিহ্ন রেখে গিয়েছেন পদমসি। এছাড়া যে কয়েকটি ছবিতে তিনি অভিনয় করেছেন তার মধ্যে স্মরণীয় হয়ে রয়েছে রিচার্ড অ্যাটেনবোরোর অস্কারজয়ী ফিল্ম গান্ধীতে মোহাম্মদ আলী জিন্নার চরিত্র। তার মৃত্যুতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, পুনে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার দাবানলের ধ্বংসাবশেষ নিজের চোখে দেখতে এবং যাদের জীবনে এর প্রতিকূল প্রভাব পড়েছে তাদের সঙ্গে দেখা করতে আজ শনিবার ক্যালিফোর্নিয়া যাচ্ছেন। ক্যালিফোর্নিয়ার বিদায়ী এবং নবনির্বাচিত গভর্নরদ্বয় জেরি ব্রাউন এবং গেভিন নিউসম ওই রাজ্যের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে এই ধ্বংসযজ্ঞের জরিপ নিতে ট্রাম্পের সঙ্গে যোগ দেবেন। এই সফরের সপ্তাহখানেক আগেই ট্রাম্প গোড়াতে এই দাবানলের জন্য ক্যালিফোর্নিয়ার কর্মকর্তাদের দায়ী করেছিলেন এবং কেন্দ্রীয় সরকারের অর্থ প্রদান থামিয়ে রাখার হুমকি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বলেছেন যে সিআইএ এর সেই রিপোর্ট সম্পর্কে তাকে অবহিত করা হয়নি, যাতে বলা হয়েছিল যে সৌদি সাংবাদিক খাশোগজির হত্যার আদেশ দিয়েছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্বয়ং। তবে ট্রাম্প বলেন তাকে আজ দিনে আরও পরের দিকে এ ব্যাপারে অবহিত করা হবে। ক্যালিফোর্নিয়ার ফ্লাইটে ওঠার আগে হোয়াইট হাউসের সংবাদদাতাদের ট্রাম্প বলেন, আমরা সিআইএ এবং আরও অনেকের সঙ্গেই কথা বলব, সেটা আমি বিমানে বসেই করব। আমি পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর সঙ্গেও কথা বলব। অ্যাসোসিয়েটেড প্রেস বলছে যে ডেমোক্রেটরা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এখনও কাকে স্পিকার করবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ন্যান্সি পেলোসির স্পিকার হবার বিষয়ে অচলাবস্থা দেখা দেওয়ায় এখন ডেমোক্রেটরা থ্যাঙ্কস গিভিং এর বিরতিতে চলে গেছেন। পেলোসি, যিনি 2007 থেকে 2011 সাল পর্যন্ত প্রথম নারী স্পিকারের দায়িত্ব পালন করেন, তিনি এই পদে আবার পাবেন বলে অনেকেই নিশ্চিত ছিলেন।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আজকের এই অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজকের দায়িত্ব পালন করলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচারে তত্ত্বাবধান করলেন সঞ্জনা ফেরোজ, সঙ্গে ছিলেন সেলিম হোসেন, এবং প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন এখনও জন ড্রাইডেন। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। সালাম, নমস্কার, শুভরাত্রি। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সরকার কবির উদ্দিন এবং
আমি আনিস আহমেদ। সবাইকে শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.